శ్రీ పంచతత్వ భగవానికి, నృసింహదేవ్ ప్రహ్లాద్ మహారాజ్ కి, హరినామ సంకీర్తానికి, గ్రంథరాశి మద్ భాగవతం కి, సమవేత గౌర్ భక్త బృందకి నితాయ గౌర్ ప్రమానందే. ఓం అజ్ఞానతిమిరంధస్య జ్ఞానాంజన శలాకయ చక్షుషున్మిలితం జయన తస్మై శ్రీ గురవే నమః. శ్రీ చైతన్య మనోభీష్టం స్థాపితం జయన భూతలే స్వయం రూప కదా మహ్యం దదాతి స పదాంతికం. వందేహం శ్రీగుర శ్రీయుత పదకమలం శ్రీగురుం వైష్ణవాంశ శ్రీరూపాం సాగరజాతం సహగనా రఘునాథానితం తం సజీవం సాదైతం సావధూతం పరిజనా సహితం కృష్ణ చైతన్య దేవం శ్రీరాధా కృష్ణ పాదన్ సహగనా లలితా శ్రీ విశాఖాన్వితం నమో విష్ణు పాదాయ కృష్ణ ప్రస్థాయ భూతలే శ్రీమతే భక్తి వేదాంత స్వామినితి నామినే. నమస్తే సరస్వతి దేవే గౌరవాణీ ప్రచారిణే నిర్విశేష శూన్యవాదీ పాశ్చాత్య దేశతారిణే వంచాకల్పతరుభ్యశ్చ కృపాసింధుభ్యేవ చ పతితానాం పాపనేభ్యో వైష్ణవేభ్యో నమో నమః. నమో మహావదన్నాయ కృష్ణ ప్రేమ ప్రదాయతే కృష్ణాయ కృష్ణ చైతన్య నామ్నే గౌరతిష్యే నమః. హే కృష్ణ కరుణా సింధ దీనబంధ జగత్పతే గోపేశ గోపికాకంత రాధకంత నమస్తుతే. తప్త కాంచన గౌరాంగీ రాధ వృందావనేశ్వరి విషభానుసితదేవీ ప్రణమామి హరిప్రియే. జయ శ్రీకృష్ణ చైతన్య ప్రభు నిత్యానంద శ్రీ అద్వైత గదాధర శివాసాది గౌరభక్తవృంద. హరే కృష్ణ 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 హరే హరే, హరే రామ 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 హరే హరే. ఓం నమః భగవతే వాసుదేవాయ. ఓం నమః భగవతే వాసుదేవాయ. ఓం నమః భగవతే వాసుదేవాయ. నారాయణం నమస్కృతం నరం చైవ నరతమం దేవీం సరస్వతీం వ్యాసం తత జయ ముదీరయత్. నష్ట ప్రాయసు భద్రేషు నిత్యం భాగవత సేవయా భగవతి ఉత్తమ శ్లోకే భక్తిర్భవతి నష్టికి. ప్రాచ్యమ శ్రీమద్ భాగవత్ చతుర్థ స్కంధ చతుర్వింశతి అధ్యాయ రుద్రగీత కీర్తన প্রথম শ্লোক আজকে নতুন অধ্যায় শুরু আছে, আমরা পাঠ করে শ্রবণ করব. মৈত্রেয় উবাচ বিজিতাস্য অধিরাজাসি পৃথু পুত্র পৃথু শ্রবা যবি অভ্য অদদাত কাষ্ঠা ভ্রাতৃব্য ভ্রাতৃবৎসল. মৈত্রেয় উবাচ বিজিতাস্য অধিরাজাসি পৃথু পুত্র পৃথু শ্রবা যবি অভ্য অদদাত কাষ্ঠা ভ্রাতৃব্য ভ্রাতৃবৎসল. মৈত্রেয় উবাচ বিজিতাস্য অধিরাজাসি পৃথু পুত্র পৃথু শ্রবা যবি অভ্য অদদাত কাষ্ঠা ভ্রাতৃব ভ্রাতৃবৎসল ঠিক আছে বলো বলো মৈত্রেয় উবাচ মৈত্রেয় বললেন বিজিতাস্য বিজিতাস্য নামক অধিরাজ সম্রাট আসিত হয়েছিলেন পৃথুপুত্র পৃথু মহারাজের পুত্র পৃথুশ্রবা মহান কার্যের যবিয়ভ্য কনিষ্ঠ ভ্রাতাদের অদদার প্রদান করেছিলেন কাষ্ঠা বিভিন্ন দিক ভ্রাতৃব্য ভ্রাতাদের ভ্রাতৃবৎসল ভ্রাতাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শিলপ্রভুপাদকৃত অনুবাদ। মহর্ষি মৈত্রেয় বললেন মহারাজ পিতুর জ্যেষ্ঠ পুত্র বিজিতাস্য যিনি তার পিতারই মতো যশস্বী ছিলেন তিনি রাজা হয়েছিলেন এবং তার কনিষ্ঠ ভ্রাতাদের তিনি পৃথিবীর বিভিন্ন দিক আধিপত্য করতে দিয়েছিলেন কারণ তিনি তার ভাইদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। আপনারা বলবেন মহর্ষি মৈত্রেয় বললেন মহারাজ পিতুর জ্যেষ্ঠ পুত্র বিজিতাস্য যিনি তার পিতারই মতো যশস্বী ছিলেন তিনি রাজা হয়েছিলেন এবং তার কনিষ্ঠ ভ্রাতাদের তিনি পৃথিবীর বিভিন্ন দিক আধিপত্য করতে দিয়েছিলেন কারণ তিনি তার ভাইদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। তাৎপর্য পূর্ববর্তী অধ্যায়ে পিতু মহারাজের জীবন ও চরিত্র বর্ণনা করার পর মহর্ষি মৈত্রেয় পিতু মহারাজের বংশ পরম্পরায় তার পুত্র ও পৌত্রদের কাহিনী বর্ণনা করতে শুরু করেছিলেন। পিতু মহারাজের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র বিজিতাস্য পৃথিবীর সম্রাট হয়েছিলেন। মহারাজ বিজিতাস্য তার কনিষ্ঠ ভ্রাতাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ ছিলেন এবং তাই তিনি চেয়েছিলেন যে তারা যেন পৃথিবীর বিভিন্ন দিক শাসন করেন। অনাদিকাল ধরে পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্রে রাজা হওয়ার প্রথা চলে আসছে। পাণ্ডবেরা যখন পৃথিবী শাসন করছিলেন তখন মহারাজ পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র মহারাজ যুধিষ্ঠির সম্রাট হয়েছিলেন এবং তার কনিষ্ঠ ভ্রাতারা তাকে সহায়তা করেছিলেন। তেমনি বিজিতাস্য রাজপথে অভিষিক্ত হলে তিনি তার কনিষ্ঠ ভ্রাতাদের পৃথিবীর বিভিন্ন দিকের অধ্যক্ষ রূপে নিযুক্ত করেছিলেন। এখানে শিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মুকাম করতি বা আচলম পঙ্গুর লঙ্ঘায়তে গিরিং যৎকৃপা তমহম বন্দে শ্রীগুরুদিন তারিণাম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যেশ্বরম নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা সুমিনীতি নামিনে নম আচার্য পদায় নিতায় কৃপা প্রদায়নে গৌরকথা ধামদায় নগর গম। তো নতুন অধ্যায় তাৎপর্য অত্যন্ত সরল তাৎপর্য, তো সেই তাৎপর্য থেকে কিছু জিনিস আমরা আজকে শেখার চেষ্টা করব। তো দু তিনটে জিনিস খুব সুন্দরভাবে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন। প্রথমটা হচ্ছে সম্পর্ক, কি ধরনের আমাদের সম্পর্ক থাকা উচিত। তো এখানে বিজিতাস্য তিনি হচ্ছেন পৃথু মহারাজের জ্যেষ্ঠ পুত্র এবং তিনি তার ভাইদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন এবং ছোট ভাইরাও তার বড় ভাইয়ের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করছিলেন, একটা সহযোগিতার মনোভাব। তো এই জিনিসটা আমাদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ স্কন্ধেই নারদ মুনি পৃথু মহারাজকে শিক্ষা দিচ্ছেন, তিনি বলছেন যে কি করে এই জড়জগতের তিনটে গুণ থেকে আমরা মুক্ত হতে পারি, তৃতাপ ক্লেশ থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি। তিনি বলছেন তিনটে জিনিস যদি আমরা করি তাহলে আমরা এই জড়জগতের যে ক্লেশ তার থেকে সম্পূর্ণরূপে আমরা মুক্ত হতে পারব। তিনি বলছেন যখন কেউ তার থেকে উন্নত কোন ব্যক্তি, গুণশীল ব্যক্তি, গুণবান ব্যক্তি তাকে দেখে যখন যদি আনন্দ পায়, তার থেকে যারা একটু কনিষ্ঠ তাদের প্রতি যদি অত্যন্ত কৃপাপরায়ণ হয় এবং যারা একই পর্যায়ভুক্ত তাদের প্রতি যদি মৈত্রীপরায়ণ হয় তাহলে সেই ব্যক্তি এই জড়জগতের তৃতাপ ক্লেশ থেকে মুক্ত হয়ে যেতে পারবে। এটাই হচ্ছে আমাদের বৈষ্ণব সম্পর্ক। আমরা তিন ধরনের ব্যক্তিদের সঙ্গে মিলিত হই, আমাদের থেকে বড়, আমাদের সমবয়সী বা সমপর্যায়ভুক্ত এবং আমাদের থেকে কনিষ্ঠ। তো সাধারণত যেটা পৃথু মহারাজকে শিক্ষা দিচ্ছেন নারদ মুনি সেটা আমাদের হয় না, আমাদের অন্য জিনিসটা হয়। ছেলে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন ওই শ্লোকে, যখন আমরা কেউ আমাদের থেকে কোন উন্নত ভক্ত কাউকে, উন্নত কাউকে দেখি তখন তার প্রতি আমরা ঈর্ষাপরায়ণ হই। যখন আমরা কারো সমপর্যায়ভুক্ত কারোর সঙ্গে মিলিত হই তখন আমরা আমাদের গুণকীর্তন করি যে আমরা কত ভালো, আর যারা কনিষ্ঠ ভক্ত তাদেরকে আমরা উপেক্ষা করি। এইটা হচ্ছে আমাদের স্বাভাবিক প্রবণতা এবং যতদিন আমাদের এই প্রবণতাটা থাকবে ততদিন আমাদের এই জগতে তৃতাপ ক্লেশ যন্ত্রণা ভোগ করতে হবে। তাই জন্য আমাদেরকে শিখতে হবে যে কি করে বড়দেরকে দেখে আনন্দ পেতে হয়। কেউ যখন কোন উন্নত ভক্ত যখন কেউ কাউকে দেখে তাকে আনন্দ পাওয়া উচিত আমাদের, ও কত ভালো, কত উন্নত, তার প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া উচিত না। আমাদের কি প্রবণতা কাউকে যখন আমরা দেখি উন্নত ভক্ত তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ভাবি আমি তাকে অতিক্রম করে যাব, এই যে মানসিকতা, এই মানসিকতা হচ্ছে আমাদের সমস্ত ভক্তিকে বিনাশ করে। এই মানসিকতাটা হচ্ছে আমাদের ভক্তির অত্যন্ত প্রতিকূল। তা আমি পড়ছিলাম যে এই তিনটে মনোভাব যদি, এই তিন ধরনের ভক্তের প্রতি এই মনোভাব যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আর আমরা এই জড় জগতের প্রভাব দ্বারা প্রভাবিত হব না, আমরা চিন্ময় জগতে প্রবেশ করব। তো এটা কেন হচ্ছে? আমাদের কাউকে যদি উন্নত দেখি তার প্রতি আমরা কেন তাকে দেখে আনন্দ পাই না? কারণ আমরা ঈর্ষাপরায়ণ হয়ে যায়। তো এই যে ঈর্ষা মনোভাবটাই হচ্ছে আমাদের ভক্তির অত্যন্ত প্রতিকূল। তাই আমরা যত সাধন ভজন করছি না কেন, আমাদের হৃদয়টা যদি পবিত্র না হয়, হৃদয়ের যে মানসিকতা অন্যের প্রতি ঈর্ষা ভাব, এটাকে যদি আমরা পরিত্যাগ করতে না পারি, তাহলে ভক্তি জীবনে আনন্দ পাওয়া যায় না। তাই জন্য শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় শ্লোকে এই ব্যাখ্যা করা হচ্ছে যে নির্মল শরণাং সতাং ধর্ম উপার্জিত কৈতবত্র পরম নির্মল শরণাং সতাং। এই যে আমাদের নির্মৎসর মনোভাব, এই নির্মৎসর মনোভাব যদি আমরা না তৈরি করতে পারি, তাহলে ভক্তি জীবনে আমরা আনন্দ পাব না। তো ব্যাখ্যা করা হচ্ছে, যখন আমরা সাধারণত কি হয় যে উন্নত ভক্ত দেখলে সম্মান করা সহজ, আর কনিষ্ঠ ভক্তদেরকে কৃপা করা সহজ, তাই না? কিন্তু সমপর্যায়ভুক্ত ভক্তদের সঙ্গে মেশা, এটা খুব চ্যালেঞ্জ। এটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে কঠিন কাজ, কারণ আমরা সাধারণত বড় হতে চাই, তাহলে ছোট হতে চাই, স্বাভাবিক। কিন্তু একই পর্যায়ভুক্ত ভক্তের সঙ্গে কি করে মিলতে হয়? তাই জন্য শ্রীল প্রভুপাদ বলছেন যে এই সমপর্যায়ভুক্ত ভক্তদের সঙ্গেই আমাদের সবসময় থাকা দরকার বেশি। তাহলে কি হবে, আমাদের যে অনর্থগুলো সেগুলো প্রকাশিত হবে, কারণ তারাই জানে আমার কোন দোষ ত্রুটিগুলো বেশি, এবং সেটা মৎচিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম গীতাতে বলা হচ্ছে যে আমরা যখন একসঙ্গে মিলিত হব, তো কিভাবে আমরা মিলিত হব, কেন আমরা একসঙ্গে মিলিত হব, কি জন্য? প্রজল্প করার জন্য। তো আমরা সাধারণত এই জগতে বন্ধু বান্ধব তৈরি করি, তো বন্ধু বান্ধব করে আমরা কি করতে যাই, সিনেমা দেখতে যাই, তো বন্ধু বান্ধব করে এক জায়গায় খেলা দেখতে গেলাম, একসঙ্গে খেলাধুলা করলাম। তো ভক্তি জীবনে এসে তো খেলাধুলা করা যায় না, সিনেমা দেখা যায় না, তো একসঙ্গে আমরা বসে কি করব, যে বন্ধু করব, আমরা বুঝতে পারি না যে কি করব। তো সেটা ভগবান কৃষ্ণ বলছেন গীতাতে যে সমপর্যায়ভুক্ত ভক্তরা একসঙ্গে বসে কি করে, মৎচিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। আমাদের একসঙ্গে বসে ভগবানের কথা আলোচনা করতে হবে। গোস্বামীরা যখন প্রতিদিন নিয়মিত হয়ে বসতেন, তারা নিয়মিত প্রতিদিন বসতেন একসঙ্গে, কেন? কারণ সেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক পুষ্টি। তা আমরা যদি এই ভক্ত সঙ্গে হরিনাম, ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তনে যদি আনন্দ না পাই, তাহলে আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে আনন্দ পেতে, কারণ জীব স্বাভাবিকভাবেই আনন্দ পেতে চায়, আনন্দময় অভ্যাসাত। যখন আমরা এখানে আনন্দ পেতে পারবো না, যখন আনন্দ ভাল লাগবে না আমাদের, তখন আমরা কি করব, অন্য জায়গা থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করব, সেটাই হয় আমাদের। তো সেই জন্য আমাদেরকে এই নিরাপরাধ হয়ে যদি আমরা একসঙ্গে যদি আমরা শ্রবণ কীর্তন করি, তাহলে আমরা আস্তে আস্তে ভক্তি জীবনে আনন্দ পাব। উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন শ্রীধর স্বামী মহারাজ, ইস্কনের শ্রীধর মহারাজ, উনি যখন দেহত্যাগ করলেন মায়াপুরে, তো উনি ওনার যে ঘরে ছিলেন কঞ্চ বিল্ডিং এ, ওখানে লেখা ছিল যে ভক্তরা মিলিত হতে পারে সকাল 10টা থেকে 11টা আর বিকেল বেলায় মানে 4টা থেকে 6টা, কিন্তু তার গুরু ভাই এবং গুরু বোনরা যে কোনো সময় আসতে পারে। তো তার মাধ্যম দিয়ে তিনি কি প্রকাশ করছেন যে সমপর্যায়ভুক্ত ভক্তের সঙ্গ কত গুরুত্বপূর্ণ। তাই আমি এবার কিছু সন্ন্যাসী এবং সিনিয়র ভক্তদের সঙ্গে কথা বলছিলাম যে আধ্যাত্মিক জীবনে উন্নতির প্রধান সোপানটা কি। আমি বলছিল হয়তো বলবে ভালো করে জপ করতে হবে, ভালো করে মঙ্গলারতি উঠতে হবে, ভালো করে প্রচার করতে হবে, সেটা না। বলছে ভক্তি জীবনে উন্নতির প্রধান সোপান হচ্ছে যে একই পর্যায়ভুক্ত ভক্ত কত বন্ধু রয়েছে তোমার, এবং তাদের সঙ্গে কিভাবে আমরা সময় কাটাচ্ছি। যদি সমপর্যায়ভুক্ত ভক্তদের সঙ্গে মিলিত হয়ে যদি আমরা হরিকথা শ্রবণ কীর্তন করি, সেটাই যদি আমাদের আমাদের নিজের মনের কথা যদি কাউকে বলার থাকে, সেই ধরনের ভক্ত যদি আমাদের জীবনে থাকে, সেই সঙ্গটাই আমাদের ভক্তির জীবনে অগ্রগতি করবে। সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই সমপর্যায়ভুক্ত ভক্তের সঙ্গ করাটা আমাদের ভক্তির জীবনে খুব গুরুত্বপূর্ণ। সাধারণত যখন আমরা ভক্তি জীবনে অনেকদিন হয়ে যায়, তখন আস্তে আস্তে কি মনে হয় যে আমি অনেক সিনিয়র হয়ে গেছি এবং আমি সবার থেকে বড়। সম্মান পেতে পেতে কি হয়, অন্যের কাছ থেকে যে নেওয়া, সেই নেওয়ার প্রবণতাটা চলে যায়। জ্ঞান দিতে হয়, শ্রবণের যে প্রবণতাটা, সেই জিনিসটা আস্তে আস্তে আমাদের জীবন থেকে চলে যায় এবং তার ফলে কি হয়, আমাদের ভক্তি জীবনটা শুষ্ক হয়ে যায়। তাই জন্য ভক্তি জীবনে উন্নতি করতে গেলে আমাদেরকে নিয়মিতভাবে শ্রবণ করতে হবে, উন্নত ভক্তের কাছ থেকে শ্রবণ করতে হবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহ উদয়। তো এই ভক্তি জীবনে, ভক্তি জীবনটা হচ্ছে একটা অনুপ্রেরণা, জোর করে হয় না। জোর করে হয় একদিন দুদিন তিন দিন হবে, তারপরে জোর করে আর কদিন চলবে? এটা অনুপ্রেরণা দরকার। সেই অনুপ্রেরণাটা কে দেয়? ভগবান ভেতর থেকে আমাদেরকে প্রদান করেন। তো শ্রীমদ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে, যখন আমরা উন্নত ভক্তের মুখ থেকে শ্রবণ করি, তো উন্নত ভক্তরা যে হরি কথা বলে সেটা হৃদয় থেকে বলে। আমাদের মতো যারা, আমার মতো যারা, তারা তো মাথা থেকে বলে, কোন ক্লাস কখন হবে তৈরি করে তারপরে বলা হচ্ছে, সেখান থেকে বলে। কিন্তু যারা ভগবানের উন্নত ভক্ত, তারা হৃদয় থেকে ভগবানের কথা বলে। আর বলা হচ্ছে যে ভগবান শুদ্ধ ভক্তের হৃদয়ে বিশ্রাম করে। তো অনেকে বলে যে ভগবান শুদ্ধ ভক্তের হৃদয়ে থাকে। এখন অনেকে বলে খালি শুদ্ধ ভক্তের হৃদয়ে, ভগবান তো পরমাত্মা রূপে সবার হৃদয়ে রয়েছে, তো ভগবান খালি শুদ্ধ ভক্তের হৃদয়ে কেন থাকে? তো ভগবান শুদ্ধ ভক্তের হৃদয়ে থাকে আর সাধারণ জীবের হৃদয়েও থাকে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তো বলছে যে শুদ্ধ ভগবান অন্যান্য জীবের হৃদয়ে পরমাত্মা রূপে থাকে। তো পরমাত্মা দুটো কাজ, তাই না? কি কাজ? সাক্ষী রূপে থাকে আর অনুমোদন করে যা কিছু আমরা করি। তো ব্যস্ত থাকে, অফিস, অফিসের মতো। তো সাধারণ জীবের হৃদয়টা হচ্ছে ভগবানের অফিস, আর শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান কি করে? গোবিন্দ বিশ্রাম। তার শুদ্ধ ভক্তের হৃদয়টা হচ্ছে ভগবানের গৃহ। তো অফিস ভালো না গৃহ ভালো? গৃহ ভালো। গৃহ তো কি একটা কোনো নিশ্চিন্ত, কোনো টেনশন নেই। তো ভগবান টেনশন ফ্রি থাকে, ওটাই টেনশন ফ্রি থাকে শুদ্ধ ভক্তের হৃদয়ে। তো শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করছেন। যখন শুদ্ধ ভক্ত ভগবানের কথা বলেন, তখন সেটা হৃদয় থেকে বলে। তো সেই হরি কথা যখন তার মুখ দিয়ে বের হয়, শ্রীমদ ভাগবত ব্যাখ্যা করা হচ্ছে তৃতীয় স্কন্ধে। দয়া করে মোবাইল গুলো যাদের আছে একটু সাইলেন্টে রাখবেন, সাইলেন্ট বা সুইচ অফ মোডে রাখবেন। তো যখন শুদ্ধ ভক্ত এই ভগবানের হরি কথা বলে, তখন হৃদয় থেকে বলে। তো হৃদয়ে ভগবান বিশ্রাম করছেন। তো ভগবানের চরণ রেণু, সেই চরণ রেণু সেই শুদ্ধ ভক্তের মুখ থেকে যখন হরি কথা বেরোয় তার সঙ্গে প্রবাহিত, তখন সেই কথাটা যখন আমরা শ্রবণ করব, সেই কর্ণ গহ্বর দিয়ে যখন সেটা আমাদের হৃদয়ে প্রবেশ করবে, তখন ওই শুদ্ধ ভক্তের সঙ্গে আমাদের হৃদয়ের সম্পর্ক স্থাপিত হয় এবং তার ফলে ওই শুদ্ধ ভক্তের হৃদয় থেকে ভগবান আমাদের হৃদয়ে স্থানান্তরিত হয়ে যায়। এইভাবে ভগবানকে লাভ করা যায়, অন্য কোনো পন্থা নেই। তো শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধেও সে একই কথা ব্যাখ্যা করা হচ্ছে। যখন ভগবান কৃষ্ণ আবির্ভূত হবেন, তখন ভগবান কৃষ্ণ প্রথমে বসুদেবের হৃদয়ে আবির্ভূত হয়েছিল। তো বসুদেব মানে হচ্ছে যিনি এই ত্রিগুণের অতীত, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই জড় যত সমস্ত অনর্থ, সে সমস্ত অনর্থ থেকে মুক্ত স্তরকে বলা হয় বসুদেব স্তর। তো যখন কেউ এই বসুদেব স্তরে অধিষ্ঠিত হয় তখন ভগবান তার কাছে প্রকাশিত হয়। তো ভগবান, যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে তারা এই ত্রিগুণ থেকে তারা উত্তীর্ণ হয়ে যায় এবং তারা বসুদেব স্তরে অধিষ্ঠিত হয় এবং তখন ভগবান তাদের হৃদয়ে প্রকাশিত হয়। এবং যখন আমরা সেই ভগবানের শুদ্ধ ভক্তকে সন্তুষ্ট করব তখন ভগবান সেই শুদ্ধ ভক্তের হৃদয় থেকে আমাদের হৃদয়ে স্থানান্তরিত হবে। ঠিক যেভাবে দেবকী প্রথমে ভগবান কৃষ্ণ বসুদেবের হৃদয়ে স্থানান্তরিত হয়ে বসুদেবের হৃদয়ে প্রকাশিত হয়েছিলেন এবং দেবকী সেই বসুদেবকে সেবার মাধ্যম দিয়ে সন্তুষ্ট করেছিলেন, বসুদেব দেবকীর প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। তো দেবকীকে শিষ্যের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং বসুদেবকে গুরুদেবের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো যেহেতু বসুদেব দেবকীর প্রতি সন্তুষ্ট ছিলেন তাই জন্য ভগবান বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে স্থানান্তরিত হয়েছে। এটা হচ্ছে পন্থা, এটা হচ্ছে গুরু পরম্পরা পন্থা। তাই জন্য ভক্তি জীবনটা হচ্ছে নির্ভরশীলতা। কার প্রতি নির্ভরশীলতা? বৈষ্ণবের প্রতি নির্ভরশীলতা। আমাদের এই বৈষ্ণবদের প্রতি নির্ভরশীলতা, বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধা যদি জাগরিত না হয় ভক্তি জীবনে অগ্রগতির কোন চান্স নেই। সাধন ভজনের দ্বারা তপস্যার দ্বারা কখনো ভক্তি জীবনে অগ্রগতি করা যাবে না। যে ভক্তির পরম্পরা, এই ভক্তির পরম্পরাটা এটাই হচ্ছে বিজ্ঞান, যে সকলকে সম্মান করতে হবে। সেই জিনিসটা যদি আমাদের হৃদয়ে জাগরিত না হয় তাহলে ভক্তি জীবনে কখনো অগ্রগতি করা যাবে। ভক্তিচারী স্বামী মহারাজ একবার বলছিলেন যে আমাদের মনোভাব হওয়া উচিত বৈষ্ণবরা যেটা বলছে সেটাই ঠিক। এই যে মনোভাব, আমরা কি মনে করি আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি যেটা জানি সেটাই সব, আমি সব থেকে ভালো জানি। কিন্তু বৈষ্ণব সমাজ মানে হচ্ছে অন্য বৈষ্ণবরা যেটা বলছে সেটা ঠিক। এই যে মানসিকতা, এটাই হচ্ছে ভক্তি জীবনের অগ্রগতির মেন যোগ্যতা, নিজেকে ছোট মনে করা। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে সকলে সম্মান করিতে সকৃতি দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। এই যে গুরুদেবের কৃপা, গুরুদেব কৃপা বিন্দু দিয়া করই দাসে তিনাপেক্ষা অতিহীন। তো এটা কৃপা লাগবে, এই দৈন্যতা নিজে থেকে আসবে না, এই দৈন্যতাটা আসবে শুদ্ধ ভক্তের কৃপার মাধ্যম দিয়ে। তাই জন্য আমাদেরকে ক্রন্দন করতে হবে। তো গৌরগোবিন্দ স্বামী মহারাজ শিল প্রবদেশ উনি বলছেন আমাদের ইস্কনটা হচ্ছে ক্রাইং ক্লাব, মানে ক্রন্দনের জায়গা, কাঁদতে হবে। কেন কাঁদতে হবে? কিন্তু আমাদের তো কান্না আসছে না, বলছে পাষাণ হৃদয় তো কান্না আসছে না। অনেকে সহজে এই কান্না মানে সহজে এদের কান্নার কথা বলা হচ্ছে না, সহজে যেন গড়াগড়ি খায় চোখ দিয়ে জল পরে ওষুধ টষুধ লাগিয়ে সেই কান্নার কথা বলা হচ্ছে না। এই কান্নাটা হচ্ছে হৃদয়ের কান্না, কিন্তু সহজে সহজে এরা কি করে কান্না করে, তো অনেকে ভক্তি দেখায়। তো বলছে ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন যে একজন স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসে সেটা কি পাবলিকলি দেখায় নাকি? কে দেখায়? কোন স্ত্রী তার ভালোবাসাটাকে পাবলিকলি দেখায়? তাদেরকে কি বলা হয়? তাদেরকে বেশ্যা বলা হয়। তাই জন্য শুদ্ধ ভক্ত তাদের যে ভগবানের প্রতি ভালোবাসা সেটা দেখানোর জিনিস নয়, এটা তার সঙ্গে ভগবানের ব্যাপার। তাই জন্য আমাদের সেই জিনিসটা খুব সাবধানে থাকা দরকার। এই যে ক্রন্দনের কথা বলা হচ্ছে এটা হচ্ছে হৃদয়ের ক্রন্দন, বাইরে দেখানোর ক্রন্দন নয়। তো প্রভুপাদ বলছেন, গৌরগোবিন্দ স্বামী মহারাজ বলছেন যদি ক্রন্দন করতে না পারো তাহলে চিন্তা করো আমি কান্না করতে পারছি না, তো সেই অযোগ্যতার কথা চিন্তা করে কান্না করো। তো শেষে কান্না করতেই হবে, কারণ কান্না না করলে হৃদয় যদি হৃদয়ে ক্রন্দন না আসে হৃদয় কখনো শুদ্ধ হবে। তো একবার কৃষ্ণা বসে আছে দ্বারকাতে বসে আছে রুক্মিণীর সঙ্গে, তো আমাদের দ্রৌপদীর বস্ত্রহরণ আছে। কৃষ্ণ বলছে দ্রৌপদী এত চিৎকার করছে তুমি যাও, তখন রুক্মিণীর সঙ্গে কথা বলছে ক্যাজুয়ালি, বলছে কিসে যাবো, বলছে কেন গরুরের সঙ্গে চলে যাও, গরুরের গরুর তো কত ভালো বাহন, বলছে না না গরুরটা খুব স্লো যায়, বলছে কেন, বলছে যখন গজেন্দ্র যখন আমাকে প্রার্থনা করলো আমি ওকে ওর উপরে চলে যাচ্ছিলাম, তোকে বলছি আরো জোরে চলো জোরে চলো, তো আর বেশি জোরে যেতে পারে না, কিছুক্ষণ যাওয়ার পরে ও অজ্ঞান হয়ে গেল গরুর, তো তখন ওকে আমাকে ঘাড়ে করে নিয়ে যেতে হয়েছিল, তো আমি ওর সঙ্গে যেতে চাইছি না, ওর স্পিডটা খুব স্লো আছে, তো কি করে যাবো, এরকম করে কথা বলছে। তখন হঠাৎ দেখছে কৃষ্ণ নাই, তো কৃষ্ণ হঠাৎ চলে গেছে, তারপরে কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছে, বলছে তুমি তো বলছো কি করে যাবো হঠাৎ চলে গেলে, কি ব্যাপার, বলছে আমি ততক্ষণ কথা বলছিলাম কারণ দ্রৌপদী ততক্ষণ পর্যন্ত আমি যাওয়ার জন্য রেডি ছিলাম না, তো কখন রেডি হলাম, যখন দ্রৌপদী ক্রন্দন করলো আমাকে, মানে দুহাত তুলে আমাকে ডেকে যখন ক্রন্দন করলো, সেই অশ্রু, এই যে ক্রন্দন, এই যে অশ্রু, এইটা হচ্ছে আমার সব থেকে জোরে যাওয়ার বাহন, তো যখনই ক্রন্দনটা করলো তাকে মাধ্যম করে আমি সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেলাম। তাই যদি ভগবানকে আমাদের জীবনে আনতে হয় তাড়াতাড়ি, তাহলে আমাদেরকে দ্রৌপদীর মতো ক্রন্দন করতে হবে, তাহলে ভগবান সঙ্গে সঙ্গে চলে। তাই জন্য এই ভক্তি জীবনটা হচ্ছে একটা সায়েন্স, বিজ্ঞান, তাই জন্য ভগবানকে আকর্ষণ করতে গেলে আমাদেরকে ছোট হতে হবে, ছোট। তো যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন, একটা বলে পজিটিভ একটা নেগেটিভ, তাই না, পজিটিভ আর নেগেটিভে আকর্ষণ হয়, আর পজিটিভ আর পজিটিভে কি হয়, বিকর্ষণ হয়, তা আমাদের সেই অবস্থা। তা আমরা তো সকলে বড় হতে চায়, আর ভগবান তো বড়, তো যখন দুজনেই বড় হবো তো কি হবে, বিকর্ষণ হবে, তাই জন্য কৃষ্ণ সর্বাকর্ষক, কিন্তু আমাদের সঙ্গে তো আকর্ষণ হয় না, কেন হচ্ছে না, কারণ সমমেরু বিকর্ষণ হয়, তা আমাদের যেহেতু বদ্ধ জীব, তা আমাদের মধ্যে এই পুরুষ ভাব রয়েছে, অর্থাৎ বড় হওয়ার, প্রভু হওয়ার বাসনা রয়েছে, তো এই প্রভু হওয়ার বাসনাটাই হচ্ছে আমাদের ভগবানের প্রতি যে আকর্ষণ, যেটা হওয়া উচিত সেটা হচ্ছে না, তো কার বেশি আকর্ষণ হবে, যে যত বেশি ছোট হতে শিখবে, যে যত বেশি ছোট হতে শিখবে তত বেশি আকর্ষণটা বাড়বে, যে কারণ ভগবান তো সব থেকে বড়, তাই যত বড় আর যত ছোট হবে আকর্ষণটা তত বেশি হবে, আর যদি আমরা বড় হতে চেষ্টা করি তাহলে আকর্ষণ হবে, তো এই জগতের প্রতি আমাদের আকর্ষণটা। তাই জন্য আমাদের ভক্তি জীবনে অগ্রগতি করতে গেলে ছোট হওয়ার শিক্ষা লাভ করতে হবে, এবং সেটাই ভগবানকে আকর্ষণ করার একমাত্র মাধ্যম। তাই জন্য এখানে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে আমরা বড়দেরকে সম্মান করব আর ছোটদেরকে করুণা করব, তাহলে কি হবে, আস্তে আস্তে আমরা ভক্তি জীবনে অগ্রগতি লাভ করতে পারব। চৈতন্য চরিতামৃত বলা হচ্ছে ইংরেজিতে সি সি বলা হয়, চৈতন্য চরিতামৃত সি সি, সি মানে হচ্ছে চ্যান্টিং, আর একটা সি মানে হচ্ছে কোঅপারেশন। তো আমরা যদি সহযোগিতার মনোভাব নিয়ে যদি আমরা হরিনাম করি তাহলে আমরা ভক্তি জীবনে অগ্রগতি করে চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে পারব। পুরো চৈতন্য চরিতামৃতটা হচ্ছে কি, কীর্তন, কার সঙ্গে কীর্তন, ভক্তদের সহযোগিতার কীর্তন। তো আপনারা চৈতন্য চরিতামৃতে কোনো জায়গায় দেখবেন না একটা ভক্ত আর একটা ভক্তকে অসহযোগিতা করছে, ভক্তি জীবন মানে হচ্ছে সহযোগিতা। প্রভুপাদ বললেন তুমি তোমরা যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তো একে অপরকে সহযোগিতা করো, সহযোগিতা মানে একে অপরকে সাহায্য করা, আমরা যদি একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে আমরা ভক্তি জীবনে অগ্রগতি লাভ করতে পারবো, এবং তখন মহাপ্রভু আমাদের জীবনে প্রকাশিত হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। টাইম শেষ তাই প্রশ্ন হবে না, কোন নটা বাজে, নটায় প্রসাদ আজকে চেঞ্জ হয়ে গেছে না, একটা প্রশ্ন হতে পারে, একটা দুটো ম্যাক্সিমাম, বনমালী প্রভু ছাড়া মধুরেশ প্রভু প্রশ্ন, যারা কাজ আছে তারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই, বলুন, মাইক আছে, কর্ডলেস মাইক নেই, জোরে বলুন, হ্যাঁ সমপর্যায়ভুক্ত ভক্ত চিন্তাকে করে যারা একসঙ্গে আমরা ভক্ত হচ্ছি, একসঙ্গে সেবা করছি, একই পজিশনে আছি, বন্ধুটা নির্ভর করে সমপর্যায়ভুক্ত তো বিভিন্ন ভাবে বলা যেতে পারে। সাধারণত যারা ভক্তি জীবনে আমরা একই সঙ্গে আছি অনেকদিন ধরে, সেটাই মেনলি বলা হচ্ছে। আর যদি সেভাবে বিচার করতে চান, সবাই আমাদের থেকে সিনিয়র। অ্যাকচুয়ালি ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে সিনিয়রিটি চার ভাবে বিচার করা যায়। বয়সে আমাদের থেকে যে বড় সে আমাদের সিনিয়র, যে আমাদের থেকে ভক্তি জীবনে আগে এসেছে সে আমাদের সিনিয়র, যে পদাধিকার বলে আমার থেকে উঁচু পজিশনে আছে সে আমার সিনিয়র, আর যে ভক্তি জীবনে আমার থেকে এগিয়ে আছে সে আমার সিনিয়র। তো সবাই তো আমাদের ভাবা উচিত সবাই আমরা ভক্তি জীবনে আমাদের থেকে এগিয়ে আছে, সবাই সিনিয়র। তো মোটামুটি যারা একসঙ্গে আছি আমরা, একসঙ্গে সেবা করছি একই পর্যায়ে, যেমন স্বরগোস্বামীরা একসঙ্গে একসঙ্গে বসে আলোচনা করতেন, গুরু ভাইরা একই পর্যায়ের মোটামুটি। ঠিক আছে, হরে কৃষ্ণ। সাহায্য সাহায্য একটা, কি করে আমরা ভক্তি জীবনে অগ্রগতি লাভ করব, এটাই সহযোগিতা। যে আমাদের যে অনর্থগুলো রয়েছে, আমরা ভক্তি জীবনে যেগুলো প্রতিকূলতা রয়েছে সেগুলোকে অতিক্রম করে কি করে আমরা ভক্তি জীবনে এগিয়ে যেতে পারবো, একে অপরকে অনুপ্রাণিত করা, কি করে আমরা ভক্তি জীবনের বাধাকে অতিক্রম করে আমরা ভক্তি জীবনে এগিয়ে যেতে পারবো, এটাই হচ্ছে সহযোগিতা। ঠিক আছে, সহযোগিতা মানে এই নয় তাকে একটু খাইয়ে দিলাম, তাকে একটু সন্ত, ওইটা ওটাও দরকার। দাদা দীপতি গিন্নাতি গুজ্জাম আখ্যাতি পিচ্ছাতি ভুঙতে বোঝা হইতে চাইব, ওটাও রয়েছে। কিন্তু ভুঙতে বোঝা হইতে থেকে একে অপরকে কি করে সহযোগিতা করা যায় ভক্তি জীবনে আমরা উন্নতি করতে পারি। ঠিক আছে, আর প্রজল্প ওটা বন্ধ, জিভা বেগম যে প্রজল্প করার যে প্রবণতা, নিন্দা মন্দ করার যে প্রবণতা, আজে বাজে কথা, কোন ভক্তির সঙ্গে যার কোনো সম্বন্ধই নাই সেই কথা বলার প্রবণতাটাই কলিযুগে ভক্তি সব থেকে বড় বাঁধা। আর কে কি করলো এটা দেখার খুব আমাদের প্রবণতা, ও এটা ভুল করলো, ওটা ভুল করলো, আমি যে নিজে কত ভুল করছি সেটা দেখতে পাই না আমরা, তাই না? যে ভুলটা আমি অন্যের সম্বন্ধে বলছি আমি তো সেটাও করছি, সেটা দেখা যায় না। কিন্তু যখন আমরা এই সঙ্গ করব তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ভুলটা কোথায়। ঠিক না, শিল বক্তৃতা যেটা করে বলছেন আমাদেরকে কেউ কষ্ট দিতে পারে না, একমাত্র আমার মন আমাকে কষ্ট দিতে পারে। আমাদের মনটাই হচ্ছে মন শত্রু। আর মন সবসময় কি চাইছে, মন চাইছে এটা বিচার করতে যে আমি বড় আর অন্যরা ছোট, এটা হচ্ছে মনের কাজ। আর বুদ্ধির কি কাজ, সেটাকে উল্টো, আমি ছোট অন্যরা বড়। সেই বুদ্ধিটা কোথা থেকে আসবে, তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম, ভগবান সেই বুদ্ধিটা দেবে। ভগবান কখন বুদ্ধি দেবে, যখন আমরা ভক্তিমূলক সেবাতে নিষ্ঠা সহকারে যুক্ত হব তখন ভগবান সেই বুদ্ধি আমাকে প্রদান করবে, যেই বুদ্ধির মাধ্যম দিয়ে আমি বিচার করতে পারবো আমি ছোট অন্যরা বড়। আধ্যাত্মিক বুদ্ধিটা কি, যে বুদ্ধি আমাকে শিক্ষা দেবে যে আমি ছোট অন্যরা বড়, সেটা হচ্ছে আধ্যাত্মিক বুদ্ধি। আর জাগতিক বুদ্ধিটা কি, আমি বড় অন্যরা ছোট। আমি জড়জাগতিক স্তরে আছি না আধ্যাত্মিক স্তরে আছি, এটা হচ্ছে চাবিকাঠি। ভক্তি জীবনে আমি অগ্রগতি করছি না ভক্তি জীবনে আমি পিছিয়ে আসছি, এটা হচ্ছে প্রমাণ। অন্যকে সম্মান দেওয়ার প্রবণতা আমার বাড়ছে না কমছে, যদি অন্যকে সম্মান দেওয়ার প্রবণতা বাড়ছে তাহলে আমরা ভক্তি জীবনে অগ্রগতি করছি, আর যদি না করছি তার মানে আমাদের ভক্তি জীবনে অবনতি হচ্ছে, এটা যে চাবিকাঠি। ঠিক আছে, হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।